বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على حسبه جهنم ولبئس المهاد. صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 17 নভেম্বর, 2 অগ্রহায়ণ এবং ফার্সি 26 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে হুদাইদা উপকূলীয় এলাকা থেকে সৌদিপন্থী ভাড়াটে সেনাদের পিছু হটার কারণ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে খালেদা জিয়ার চিকিৎসা এবং কারাদণ্ডের বিষয়ে আইনমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি নেতা রিজভীর পাল্টা বক্তব্য সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আলোচনা স্বাস্থ্য কথা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে সাপ্তাহিক পরিবেশনা কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আগামী 50 বছরে ইরানকে বিশ্বের জ্ঞান বিজ্ঞানের উৎস হিসেবে গড়ে তুলতে ইরানের সর্বোচ্চ নেতার আহ্বান। বাংলাদেশের নবগঠিত গণ অধিকার পরিষদের নেতা ডক্টর রেজা কিবরিয়া এবং নুরুল হক নুরের উপর হামলা, পাল্টাপাল্টি অভিযোগ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের এনকাউন্টারে নিহতদের লাশ হস্তান্তরের দাবি তদন্ত চান মেহবুবা মুফতি। এবং রাশিয়ার মধ্যস্থতায় পূর্ব সীমান্তে যুদ্ধবিরতি মেনে নেয়ার ঘোষণা দিয়েছে আর্মেনিয়া, শান্ত থাকার আহ্বান ইরানের। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, উপনিবেশবাদীদের সফটওয়্যার বা নরম যুদ্ধের একটা অংশ হচ্ছে বিভিন্ন জাতিকে তাদের নিজেদের প্রতিভা সম্পর্কে অসচেতন রাখা অথবা এমন পরিস্থিতি তৈরি করা যাতে জাতিগুলো নিজেদের প্রতিভাকে অস্বীকার করে। তিনি আরও বলেন, যখনই কোনো জাতি নিজেদের সক্ষমতা ও সামর্থ্য সম্পর্কে অসচেতন হয়ে পড়ে, তখনই ওই জাতির উপর লুটতরাজ চালানো সহজ হয়ে পড়ে। আজ বুধবার ইরানের শীর্ষস্থানীয় তরুণ বিজ্ঞানী ও প্রতিভাবানদের এক সমাবেশে একথা বলেন। সর্বোচ্চ নেতা আরও বলেন, আফ্রিকায় বড় বড় সভ্যতা ছিল, কিন্তু নিজেদের প্রতিভা ও সক্ষমতা সম্পর্কে অসচেতনতার কারণে সেগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। উপনিবেশবাদীরা তাদের বিরুদ্ধে নরম যুদ্ধের মাধ্যমে এটা করেছে। নেহরু তার স্মৃতিচারণমূলক বইয়ে ভারতের বিষয়ে এ প্রসঙ্গটি এনেছেন। সর্বোচ্চ নেতা বলেন, বৈজ্ঞানিক ক্ষেত্রে আমাদের অগ্রগতি এমন হতে হবে যাতে আগামী 50 বছরে ইরান বিশ্বে জ্ঞান বিজ্ঞানের উৎস হয়ে উঠতে পারে, অন্যেরা যাতে বিজ্ঞান সম্পর্কে জানতে ফার্সি ভাষা শেখার প্রয়োজন বোধ করে। একসময় এই অবস্থা ছিল, এটার পুনরাবৃত্তি সম্ভব। আয়াতুল্লাহিল উজমা খামেনি আরও বলেন, দেশের সমস্যা সমাধানের লক্ষ্যকে সামনে রেখে বিজ্ঞানীদের কাজ করা উচিত। আমাদের দেশের সমস্যা হল পানি, পরিবেশ, সামাজিক ক্ষতি, অর্থব্যবস্থার সমস্যা ইত্যাদি।
দেশের এসব সমস্যা সমাধানে সরকারকে বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতা নিতে হবে। সর্বোচ্চ নেতা বলেন, ভবিষ্যতে দেশ পরিচালনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ভূমিকা রাখবে। এই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিতে হবে, গভীর মনোযোগ দিতে হবে। আমাদেরকে এমনভাবে এগোতে হবে যাতে আমরা এক্ষেত্রে অন্তত বিশ্বের শীর্ষ ১০টি দেশের তালিকায় থাকতে পারি। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতের আভানচি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের উপর চাপ সৃষ্টি করার জন্য নিষেধাজ্ঞাকে অসভ্য এবং বেপরোয়া অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই ধরনের পদক্ষেপের নিন্দা জানিয়ে ইরানের প্রতিনিধি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার দাবি করেছেন। তিনি বলেছেন, একইভাবে যাতে নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে বিভিন্ন দেশকে শাস্তির মুখে ফেলা না হয় সেজন্য নিরাপত্তা পরিষদের সংস্কার প্রয়োজন। রাভানচি স্পষ্ট করে বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাতে পুরো জাতি শাস্তির মুখে পড়েছে, কিন্তু আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় তা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, এই ধরনের নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে মৌলিক নৈতিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে দেয়া বক্তৃতায় মাজিদ তাখতের আভানচি এসব কথা বলেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে। বাংলাদেশের নবগঠিত রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া এবং সংগঠনটির সদস্য সচিব নুরুল হক নূরের উপর হামলা হয়েছে। টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে গেলে তারা হামলার শিকার হন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
প্রয়াত জননেতা মাওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে টাঙ্গাইলের সন্তোষে হামলার শিকার হয়েছেন নবগঠিত রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া এবং সংগঠনটির সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূর। এই ঘটনায় আরও ৫-৬ জন আহত হয়েছেন। সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিলুজ্জামান অভিযোগ করেছেন, তাদের গাড়িবহর দুপুর ১২টার দিকে মাওলানা ভাসানীর মাজারের কাছাকাছি পৌঁছলে ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী দলীয় স্লোগান দিয়ে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে তাদের উপরে কয়েক দফায় হামলা করে। এতে ডক্টর রেজা কিবরিয়া এবং সদস্য সচিব নুরুল হক সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ সময় হামলাকারীরা রেজা কিবরিয়া ও নূরের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। অন্যদিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিবিড় পাল পাল্টা অভিযোগ করে বলেছেন, ডক্টর রেজা এবং ভিপি নূর সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। ছাত্রলীগের পক্ষ থেকে তার প্রতিবাদ করায় তারা আমাদের উপরে হামলা করেছে। এতে ছাত্রলীগের ৪ জন সদস্য আহত হয়েছে। হামলার বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেন বলেছেন, গণ অধিকার পরিষদের নেতারা মাওলানা ভাসানীর মাজারের কাছাকাছি পৌঁছানোর পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালান। এক পর্যায়ে ডক্টর কিবরিয়া ও নূর সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের পুলিশি নিরাপত্তায় ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। তবে এই ঘটনায় ছাত্রলীগের বেশ কয়েকজন আহত হয়েছেন, আর প্রতিপক্ষের কেউ আহত হয়েছেন কিনা তা তিনি বলতে পারেননি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ভারতের উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, উত্তরপ্রদেশের লোকেরা এবার নাম পরিবর্তনকারী বিজেপি সরকারকে পরিবর্তন করবে। আজ তিনি গাজীপুরে দলীয় এক সমাবেশে ওই মন্তব্য করেন। আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলই তাদের পূর্ণ শক্তি নিয়ে এখন থেকে মাঠে নেমেছে। এরই ধারাবাহিকতায় সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকারকে নাম পরিবর্তনের সরকার বলে কটাক্ষ করেন এবং আসন্ন নির্বাচনে জনগণ এই সরকারকে পরিবর্তন করবে বলে মন্তব্য করেন। অখিলেশ যাদব বলেন, গত ৪.৫ বছরে রাজ্য সরকার কোনো কাজ করেনি, কোনো প্রতিশ্রুতি পূরণ করেনি। গাজীপুরের মোহাম্মদাবাদ বিধানসভা কেন্দ্র থেকে বিজয় রথযাত্রার সূচনা করে তিনি বলেন, বিজেপি একটিও কাজ করেনি, তারা কেবল ভিত্তিপ্রস্তর স্থাপন করছে। অখিলেশ যাদব বলেন, বিজেপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে, এটা নাম পরিবর্তনের সরকার, মানুষ এখন এই সরকারকে পরিবর্তন করতে চাচ্ছে। এই উপলক্ষে সাবেক মন্ত্রী ওমপ্রকাশ রাজভর স্লোগান দেন, যতদিন পর্যন্ত বিজেপি বিদায় না হয় ততদিন ঢিলেমি নয়। এই স্লোগান আজ থেকে আপনারা চালু করুন। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের হায়দারপোরায় এনকাউন্টারে নিহত আলতাফ আহমেদ ও মুদাসির গুলের পরিবারের সদস্যরা নিহতদের লাশ হস্তান্তরের দাবি জানিয়েছে। এছাড়া জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ওই ঘটনার তদন্তের দাবি করেছেন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
জম্মু কাশ্মীরের হায়দারপোরায় এনকাউন্টারে নিহত আলতাফ আহমেদ ও মুদাসির গুলের পরিবারের সদস্যরা নিহতদের লাশ হস্তান্তর করার দাবি জানিয়েছেন। আজ বুধবার প্রেস কলোনিতে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ওই ঘটনার তদন্তের দাবি করেছেন। তিনি বলেন, নিরীহদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে হত্যা করা হচ্ছে, তারপর নিজেদের সুবিধার্থে তাদের সন্ত্রাসীদের সাহায্যকারী হিসেবে লেবেল সেটে দেয়া রুটিন হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের। এ ধরনের ঘটনার অবসান ঘটাতে বিচার বিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন। আজ হিন্দি গণমাধ্যম abplive.com এ প্রকাশ, গত সোমবার শ্রীনগরের শহরতলিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হয়। জম্মু কাশ্মীর পুলিশ জানিয়েছে, নিহত চারজনের মধ্যে দুজন ছিল সন্ত্রাসী। একজনকে মুদাসির গুল হিসেবে শনাক্ত করা হয়েছে, যে একজন সন্ত্রাসী সহযোগী এবং অন্যজন একটি বাণিজ্যিক ভবনের মালিক। নিহতদের পরিবার পুলিশের দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, তারা নিরাপরাধ নাগরিক এবং সন্ত্রাসবাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এ প্রসঙ্গে আজ বুধবার ভারতের পশ্চিমবঙ্গের বন্দিমুক্তি কমিটির সাধারণ সম্পাদক ছোটন দাস রেডিও তেহরানকে বলেন,
আন্তর্জাতিক রীতিনীতি, সভ্যতা, সৌজন্য সমস্ত কিছু লঙ্ঘন করে চলেছে মোদী সরকার। এটা সভ্যতার লজ্জা, আন্তর্জাতিক দুনিয়ার ক্ষেত্রে ভারতবর্ষের মাথা হেট করে দিচ্ছেন সরকার,
বলছিলেন বন্দিমুক্তি কমিটির সাধারণ সম্পাদক ছোটন দাস। জম্মু কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার বলেন, আলতাফ ও মুদাসিরের শেষকৃত্যে যোগ দিতে তাদের পরিবারকে বলা হয়েছিল, কিন্তু তারা লাশ ফেরত দেওয়ার দাবিতে অনড় থাকেন। তাদের মৃত্যুর তদন্তে বিশেষ তদন্ত টিম গঠন করেছে প্রশাসন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। রাশিয়ার মধ্যস্থতায় পূর্ব সীমান্তে যুদ্ধবিরতি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে আর্মেনিয়া। গতকাল আজারবাইজান এবং আর্মেনিয়ার সামরিক বাহিনীর মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর আর্মেনিয়া যুদ্ধবিরতি মেনে নেওয়ার ঘোষণা দেয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, সীমান্ত সংঘর্ষ বন্ধ করার জন্য রাশিয়া যে আহ্বান জানিয়েছে বাকু ও ইয়েরেভান তা মেনে নিয়েছে। গতকালের সংঘর্ষে আর্মেনিয়ার 15 সেনা নিহত হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে। এর কয়েক ঘণ্টা পর মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজানের সাথে যুদ্ধবিরতি চুক্তির পরে আজারবাইজান আর্মেনিয়া সীমান্তের পূর্বাঞ্চলে সংঘাত বন্ধ রয়েছে এবং সেখানকার পরিস্থিতি তুলনামূলক শান্ত। সংঘাতের জন্য আর্মেনিয়া আজারবাইজানকে দায়ী করেছে, তবে আজারবাইজান বলছে আর্মেনিয়ার সেনারা আজারবাইজানের সেনা অবস্থানে আগে হামলা চালায় এবং 2 সেনাকে হত্যা করে। এরপর আজারবাইজানের বাহিনী পাল্টা ব্যবস্থা নিয়েছে। তাদের হামলায় আর্মেনিয়ার সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে আজারবাইজান। এদিকে আজারবাইজান এবং আর্মেনিয়ার সামরিক বাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষের প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী ইসলামী প্রজাতন্ত্র ইরান। তেহরান দুই প্রতিবেশীকে সর্বোচ্চ ধৈর্য ধারণ এবং সংলাপের মাধ্যমে চলমান সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেন, অতীতের মতোই ইসলামী প্রজাতন্ত্র ইরান দুপক্ষের মধ্যকার মতপার্থক্য নিরসন এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে কোনো দেশের সীমান্তের প্রতি প্রত্যেকের সম্মান দেখানো উচিত। ইরানি মুখপাত্র সতর্ক করে বলেন, চলমান চ্যালেঞ্জ ধীরে ধীরে আঞ্চলিক শান্তি এবং উন্নয়নের জন্য বিপদের কারণ হয়ে দেখা দেবে। ইরাকের উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশে মোতায়েন তুরস্কের সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। ইরাকের উত্তরাঞ্চলে তৎপর কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেখানে তুর্কি সেনা মোতায়েন রয়েছে বলে আঙ্কারা দাবি করে আসছে। ইরাকের আরবি ভাষায় আল ফুরাত টেলিভিশন চ্যানেল এক রিপোর্টে জানিয়েছে, 3টি রকেট ইরাকের বাসিকা অঞ্চলের জিলকান ঘাঁটির লক্ষ্য করে ছোড়া হয়, তবে সেগুলো বাকিয়ান গ্রামের কাছে গিয়ে পড়ে। শেইখান জেলার মেয়র সর্দার ইয়াহিয়া বলেন, দৃশ্যত মসুল শহর লক্ষ্য করে রকেটগুলো ছোড়া হয়েছে, তবে সৌভাগ্য যে স্থানীয় জনগণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে গত 8 নভেম্বর তুরস্কের এই ঘাঁটি লক্ষ্য করে অন্তত 2টি রকেট ছোড়া হয়। সে সময় রকেটগুলো ঘাঁটিতে আঘাত হানতে পারেনি, যার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পিকেকে গেরিলাদের দমনের নামে তুরস্ক ইরাকের উত্তরাঞ্চলে গত কয়েক বছর ধরে সেনা মোতায়েন করে রেখেছে। ইরাক সরকার বারবার বলা সত্ত্বেও আঙ্কারা ইরাক থেকে সেনা প্রত্যাহার করছে না। এই নিয়ে বাগদাদ ও আঙ্কারার মধ্যে রাজনৈতিক এবং সামরিক টানাপোড়েন চলছে। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসাইন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনের সৌদিপন্থী পলাতক প্রেসিডেন্ট আবদুর্রাব্বু মনসুর হাদির অনুগত সেনারা এবং তাদের সহযোগী আমিরাতের সেনারা আল হুদায়দার উপকূলীয় এলাকা থেকে পিছু হটে আল জুখে শহরের দিকে চলে গেছে। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইয়েমেনের সৌদিপন্থী পলাতক প্রেসিডেন্ট আবদুর্রাব্বু মনসুর হাদির অনুগত সেনারা এবং তাদের সহযোগী সংযুক্ত আরব আমিরাতের সৈন্যরা ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় কৌশলগত প্রদেশ আল হুদায়দার উপকূলীয় এলাকা থেকে পিছু হটে আল জুখে শহরের দিকে চলে গেছে। ইয়েমেনের হুথি যোদ্ধাদের প্রতিরোধের মুখে টিকতে না পেরে গত 10 ও 11 নভেম্বর সৌদি অনুগত সেনারা ওই এলাকা থেকে চলে যেতে বাধ্য হয় বলে জানা গেছে। তবে গত এক সপ্তাহ ধরে সৌদি কর্মকর্তারা এ বিষয়ে কোনো কথা বলেননি এবং দেশটির গণমাধ্যমগুলো প্রকৃত ঘটনাকে আড়াল করে দাবি করেছে। 2018 সালের স্টকহোম সমঝোতা অনুযায়ী ওই সেনাদেরকে সরিয়ে আনা হয়েছে। তবে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি দাবি করেছেন, মনসুর হাদির অনুগত এসব সেনাদের শুধুমাত্র সামরিক কৌশল হিসেবে জায়গা পরিবর্তন করা হয়েছে এবং ইয়েমেনের পদত্যাগকারী সরকারের সমর্থনে তারা যুদ্ধ চালিয়ে যাবে। পর্যবেক্ষকরা বলছেন, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্রের এই বক্তব্যের সাথে সৌদি গণমাধ্যমের দাবির কোনো মিল নেই। গণমাধ্যমের দাবি, স্টকহোম সমঝোতা মেনে সেনারা পিছু হটেছে, অথচ বাস্তবতা হচ্ছে তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে এবং তারা যুদ্ধ চালিয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে, যেভাবে সৌদি সমর্থিত সেনারা পিছু হটে গেছে তা বহু পর্যবেক্ষককে এমনকি খোদ সৌদি জোটের সেনারাও বিস্মিত হয়েছে। সেনাদের কেউ কেউ এটাকে বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্র হিসেবে দেখছে, কেননা মাত্র কয়েক বছর আগে প্রচণ্ড যুদ্ধের মাধ্যমে তারা ওই এলাকার নিয়ন্ত্রণ নিতে পেরেছিল, কিন্তু এখন হুতি যোদ্ধারা আবারও ওই এলাকার নিয়ন্ত্রণ নিল এবং কোনো সংঘাত ছাড়াই তারা সেখানে প্রবেশ করেছে। আল মেয়াদিন টিভি চ্যানেল ইয়েমেনের এক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মূল ঘটনা হচ্ছে রাজধানী সানার উত্তর পূর্বাঞ্চলীয় মারিব প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের ভয়াবহ বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত চিন্তিত হয়ে পড়েছে এবং এ কারণে তারা পশ্চিমাঞ্চলীয় উপকূল এলাকা থেকে সৈন্য সরাতে বাধ্য হয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেঁচে আছেন, এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আতঙ্কিত করে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেঁচে আছেন, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আতঙ্কিত করে,
এমনটি মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মিলাদ মাহফিলে তিনি এমন মন্তব্য করেন। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এই অনুষ্ঠানের আয়োজন করে। রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া বাইরে থাকলে শেখ হাসিনার পথের কাটা হবে, অনির্বাচিত অবস্থায় তাদের ক্ষমতায় থাকতে কষ্ট হবে। এ কারণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজানো বানোয়াট মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে। তাকে উন্নত চিকিৎসা দেওয়া হয়নি। তাকে যখন কারাগারে রাখা হয় তখন একজন সাধারণ মানুষের যে অধিকার, সেই অধিকারও তাকে দেওয়া হয়নি। রিজভী বলেন, শেখ হাসিনা যখন মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে গ্রেপ্তার হয়েছিলেন তখন বিদেশে গেছেন এবং উন্নত চিকিৎসা গ্রহণ করেছেন, তখন কোন আইনে গেছেন? আইনমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন,
সরকার যে কোনো মুহূর্তে ইচ্ছা করলেই গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনুমতি দিতে পারে। আইনমন্ত্রী বলেন, তাকে বিদেশ যেতে হলে আবার কারাগারে গিয়ে আবেদন করতে হবে। কোন আইনে আছে? আপনি মিথ্যা কথা বলছেন। আপনি সেই ব্যক্তি যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেই কি বলে দুদকের আইনজীবী হিসেবে, প্রধান আইনজীবী হিসেবে এই দেশের রাজনীতিকে, আপনি রাজনীতিবিদদেরকে আপনি কলঙ্কিত, এই দেশের রাজনীতিবিদদের বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে সেদিন কাজ করেছেন।
এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা তত্ত্বের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালন এবং যুদ্ধাপরাধীদের মদত দেবার দায়ে মানহানির দুই মামলায় চার্জ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী 2 ডিসেম্বর ধার্য করেছে আদালত। আজ বুধবার ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য তারিখ ধার্য ছিল, কিন্তু খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় আদালতে হাজির হতে পারেননি। এজন্য তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সময় আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে চার্জ শুনানির নতুন তারিখ ধার্য করেন 2 ডিসেম্বর। উল্লেখ্য, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম 2016 সালের 30 আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মামলা করেন। এছাড়া 2016 সালের 3 নভেম্বর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী স্বীকৃত স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মানচিত্র এবং জাতীয় পতাকার মানহানি ঘটনার অভিযোগে আদালতে অপর মানহানির মামলাটি দায়ের করেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এর সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। ক্যান্সার বর্তমান বিশ্বে একটি ভয়াবহ রোগ। বহু রকমের ক্যান্সার রয়েছে, প্রত্যেক ক্যান্সারই আলাদা আলাদা এবং চিকিৎসা পদ্ধতিও আলাদা। এ রোগে মৃত্যু হারও অনেক বেশি। তো ক্যান্সার নিয়ে ধারাবাহিকভাবে কয়েক পর্বের আলোচনার তৃতীয় পর্বে আজও আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন রক্ত ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান। তিনি মানিকগঞ্জ মেডিকেল কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। জনাব ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও অনেক ধন্যবাদ।
ডাক্তার কামরুল হাসান, দ্বিতীয় পর্বের আলোচনার শেষ থেকে আপনি ব্লাড ক্যান্সারের লক্ষণ নিয়ে কথা বলছিলেন, তো আর কি কি লক্ষণ দেখা যায়?
আবার লিম্ফোমার যে রোগীগুলো তারা ওইভাবে আসতে পারে যে তার শরীরে এরকম এখানে গুটি গোল গোল কিছু ছোট ছোট টিউমারের মতো দেখা যায় আর কি, চামড়ার নিচে হাত দিয়ে বুঝতে পারে, এটা হলো লিম্ফোমা ধরনের ক্যান্সার। আবার যদি অ্যাকিউট লিকিমিয়ার কথা যদি আমরা বলি, যে দ্রুত বর্ধনশীল এবং দ্রুত অবনতিশীল যে লিকিমিয়া, এটাতে যখন হয় তখন এই রোগীগুলো সাধারণত আসে খুব অল্প কিছুদিনের ব্যবধানে। তারা আগে ভালো ছিল, দেখা যায় যে 2 সপ্তাহ আগে ভালো ছিল বা 1-4 সপ্তাহ আগে ভালো ছিল, হঠাৎ করে তারা কাছে মনে হয় যে আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, তার শরীরে জ্বর আসছে, অনেক সময় জ্বর আসে, আবার শরীর দুর্বল হয়ে যায়। শরীর দুর্বল হয়ে যাওয়া মানে হলো রক্ত শূন্যতা হয়। আবার কেউ কেউ বলে যে তার দাঁতের গোড়া দিয়ে বা নাক দিয়ে রক্ত আসছে, কিংবা পায়খানার সাথে রক্ত দেয়, মন্দারের সাথে রক্ত দেয়। তো এইরকম হতে পারে যে রক্ত শূন্যতার কারণে তার শরীর দুর্বলতা নিয়ে আসতে পারে, তাতে জ্বর নিয়ে আসতে পারে, তারপরে তার রক্তক্ষরণ নিয়ে আসতে পারে। রক্তক্ষরণটা যেটা বললাম যে দাঁতের গোড়া দিয়ে বা নাক দিয়ে রক্ত আসতে পারে, অথবা কামড়া ছোট ছোট মশা কামড়ের মতো ছোট ছোট দাগ আনে ছিল, তাকুরা বলা হয় আমাদের মেডিকেল ভাষায়, এই ধরনের নিয়ে আসতে পারে। আর যেটা হচ্ছে জ্বরটা হয় যেহেতু আমি বললাম যে সে তো কণিকার যে ক্যান্সার, এই সেতুকনিকা তো তাদের স্বাভাবিক কার্য করতে পারে না, বরং এটা শরীরের জন্য একটা বার্ডেন। এইখানে অন্যান্য যে শ্বেতকণিকাগুলো আছে সেগুলো কমে যায়, স্বাভাবিক যে শ্বেতকণিকার পরিমাণ কমে যায় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। কমে গেলে তাদের শরীরে রোগীর শরীরে বিভিন্ন জায়গায় ইনফেকশন হতে পারে, রোগ জীবাণু আক্রমণ করতে পারে, যেমন তার ফুসফুসে জীবাণু আক্রমণ করতে পারে। তাহলে তার দেখা যাবে সে কাশি নিয়ে আসছে, শ্বাসকষ্ট নিয়ে আসছে, আবার অনেকেই দেখা যাবে যে কিডনিতে ইনফেকশন হচ্ছে, কিডনি ইনফেকশন নিয়ে আসতে পারে। আর সবচেয়ে বেশি যেটা হয় যে একটু সাথে জ্বর নিয়ে আসে, ব্লাড ইনফেকশন হয়, ব্লাড ইনফেকশন নিয়ে তারা আসতে পারে, যে বেশ কয়েকদিন ধরে তার জ্বর হচ্ছে এবং কোনো ওষুধে কাজ হচ্ছে না, তখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা নির্ণয় করি যে হ্যাঁ তার ব্লাড ক্যান্সার হয়েছে।
ডাক্তার কামরুল হাসান, আপনার আলোচনা থেকে আমাদের শ্রোতা বন্ধুরা রক্ত বা ব্লাড ক্যান্সারের লক্ষণগুলো জানতে পারলেন। লক্ষণ জানা গেল, এবার কিভাবে এবং কোথায় পরীক্ষা নিরীক্ষা করাবেন, রোগটা কিভাবে নির্ণয় করা যাবে, কোন ডাক্তারের কাছে যাবেন মানুষ, বিষয়টি যদি একটু বুঝিয়ে বলেন।
তো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন এই মুহূর্তে, এটা আমাদের দেশের জন্য ডে বাই ডে এই প্রশ্নটা খুব একটা গুরুতর আকার ধারণ করেছে যে ব্লাড ক্যান্সার বা হেমাটোলজি রোগীগুলো নির্ণয় হবে কিভাবে। হেমাটোলজির বিষয়ে অনেকগুলো রোগ আছে, তার মধ্যে হচ্ছে আমরা যেহেতু আজকে ক্যান্সারের বিষয়টা কথা বলছি, তো ক্যান্সারের যে আমি লক্ষণগুলোর কথা বললাম যে তার শরীর দুর্বলতা থাকে, রক্ত শূন্যতা থাকতে পারে, তারপরে দাঁতের গোড়া দিয়ে নাক দিয়ে রক্ত আসতে পারে, চামড়ায় লাল লাল দাগ হতে পারে, জ্বর হতে পারে, এটা অনেক রোগেরই প্রাথমিক লক্ষণ। আরো অনেক ধরনের রোগ আছে যেগুলো প্রাথমিক লক্ষণ এরকম শরীর দুর্বলতা, জ্বর, রক্তক্ষরণ। তো সাধারণত রোগীরা যে কোনো একজন প্রাথমিক তাদের তার হাতের কাছে যে ডাক্তাররা আছে, চিকিৎসকরা আছে, তাদের কাছে যায়, যাওয়ার পরে সাধারণত কিছু রুটিন পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং রুটিন পরীক্ষার মধ্যে একটা হলো সিবিসি পরীক্ষা, সিবিসি পরীক্ষা বলা হয় যে রক্তের, একেবারেই খুবই প্রাথমিক একটা পরীক্ষা। এই পরীক্ষাতেই অনেক কিছু কিছু অস্বাভাবিকতা চলে আসে। যদি স্থানীয় ডাক্তাররা চিকিৎসকরা যদি একটু মনোযোগ সহকারে যদি এই জিনিসগুলো দেখে, তাহলে তাদের কাছে একটা ধারণা হওয়া স্বাভাবিক বা একটা সন্দেহ আসা স্বাভাবিক যে রোগটা হয়তো আরো অনেক গভীরে। তো এই ধরনের ক্ষেত্রে চিকিৎসকদের উচিত হবে যে যদি তাদের ভিতরে সন্দেহ হয় যে রোগটা এরকম ব্লাড ক্যান্সার কিংবা লিম্ফোমা কিংবা মায়েলোমা এ ধরনের যদি হয়, তাদের উচিত হবে সরাসরি হেমাটোলজিস্টের কাছে রোগীকে রেফার করে দেওয়া। তার কারণটা হলো যে এক সময় যেটা হতো যে হেমাটোলজির সংখ্যা খুব কম ছিল বাংলাদেশে, এখন প্রচুর অনেক হেমাটোলজিস্ট হয়েছে এবং দেশের বিভিন্ন শহরে অনেকেই প্র্যাকটিস করছেন, অনেকেই রোগী দেখছেন। হেমাটোলজিস্টই তারাই নির্ধারণ করতে পারবে যে আসলে তাকে কিভাবে আমরা রোগটা নির্ণয় করতে পারি, সবচেয়ে ভালো হয় হলো এটাই।
শ্রোতা বন্ধুরা, আপনারা ক্যান্সার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন, শীঘ্রই ফিরছি, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
বিরতির আগে ডাক্তার কামরুল হাসান, আপনি রক্তের প্রাথমিক পরীক্ষা বা সিবিসির কথা বলছিলেন, তো এর পর কি পরীক্ষা করাতে হবে?
সিবিসির পরে যে জিনিসটা আসে সেটা হলো যে প্রাথমিক আমাদের ব্লাড ফিল্ম বলে আর কি, পিবিএফ, আমরা খুব সহজভাবে পিবিএফ নামে চিনি, পেরিফেরাল ব্লাড ফিল্ম এক্সামিনেশন, বা অনেকে বলে পিবিএস, পেরিফেরাল ব্লাড স্মেয়ার। যেমন ইরানে পেরিফেরাল ব্লাড স্মেয়ার পিবিএস শব্দটা বেশি পপুলার। তো এইটাতেই কিন্তু ব্লাড ক্যান্সার কিনা মোটামুটি নির্ধারণ হয়ে যায় যে হ্যাঁ এটা ব্লাড ক্যান্সার। তা অনেক সময় এটাতে নির্ধারণ হয় না, তখন অন্যান্য পরীক্ষা করা হয়। আবার যদি দেখা যায় যে হ্যাঁ ব্লাড ক্যান্সার পেরিফেরাল ব্লাডে নির্ধারণ হয়েছে যে হ্যাঁ এটা ব্লাড ক্যান্সার, তখন তারপরেও বোন ম্যারো পরীক্ষা করা হয়।
আচ্ছা, আপনি এই যে বোন ম্যারোর কথাটি বলছিলেন, তো বোন ম্যারো পরীক্ষাটা আসলে কি?
বোন ম্যারো পরীক্ষাটা হলো
যে মানুষের যে রক্ত তৈরি হয় সেটা হলো অসীম মর্যাদা আর কি, হাড়ের ভিতরে যে শরীরের যে সমস্ত নরম হাড় আছে সেখানে এই রক্তকোষ গুলো, বিশেষ করে অ্যাডাল্টের ক্ষেত্রে রক্তকোষ গুলো থাকে, ওখানে রক্ত সেলগুলো ওখানে তৈরি হয়, ওই হাড়ের ভিতর থেকে ব্লাড নিয়ে পরীক্ষা করা হয়, এটাকে বোন ম্যারো পরীক্ষা করা বলে। এখান থেকে মোটামুটি কোন ধরনের ব্লাড ক্যান্সার বা আদৌ ব্লাড ক্যান্সার কিনা এটা নিশ্চিত হওয়া যায়, এবং কোন ধরনের ব্লাড ক্যান্সার এটা একটা প্রাথমিক ধারণা পাওয়া যায় যে হ্যাঁ এটা এই ধরনের ব্লাড ক্যান্সার। আমরা যে ব্লাড ক্যান্সারের যে চিকিৎসা গুলো করি বা ব্লাড ক্যান্সার যেভাবে নির্ণয় করি, এটা ধাপে ধাপে আসে আর কি। যে প্রথমে এটা হলো যে ব্লাড ক্যান্সার কিনা, দ্বিতীয়ত এটা ব্লাড ক্যান্সারের কোন ধরনের, এটা মাইলয়েড না লিম্ফয়েড নাকি এটা অ্যাকিউট না ক্রনিক, প্রথম নির্ধারণ হয়। এরপরে ধাপে নির্ধারণ হয় যে আরো সাবটাইপিং করা হয় যে লিম্ফয়েডের মধ্যে টি সেল না বি সেল কিংবা মাইলয়েডের মধ্যে কোনটা, এগুলো নির্ধারণ করার জন্য পরবর্তী ধাপের যে আমরা যে পরীক্ষা নিরীক্ষা গুলো করি সেটাকে একটা হলো যে ফ্লো সাইটোমেট্রি বলে। এটা ফ্লো সাইটোমেট্রি একসময় আমাদের দেশে অ্যাভেলেবল ছিল না, বেশ কিছুদিন ধরে এটা এখন বর্তমানে অ্যাভেলেবল বাংলাদেশের কয়েকটা সেন্টারে এখন ফ্লো সাইটোমেট্রি পরীক্ষা করা হচ্ছে, এবং ব্লাড ক্যান্সারের যে রূপ নির্ধারণ করা এখন সম্ভব হচ্ছে আর কি, কোন ধরনের ব্লাড ক্যান্সার।
জনাব ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান, ব্লাড ক্যান্সার নির্ণয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, সেই সাথে রেডিও তেহরানের শ্রোতাবৃন্দকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা।
আর শ্রোতা বন্ধুরা, আগামী সপ্তাহে ব্লাড ক্যান্সার নির্ণয়ের আরও কিছু পদ্ধতি নিয়ে আলোচনা হবে, সে আসরেও আমাদের সাথে থাকবেন বলে আশা করছি। স্বাস্থ্য কথার আসর থেকে বিদায় নেওয়ার আগে বলে রাখছি, আপনারা সবাই পুষ্টিকর খাবার খাবেন, বেশি বেশি বিশুদ্ধ পানি পান করবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, করোনা বিধি মেনে চলুন এবং নিয়মিত ব্যায়াম করুন। সবাই সুস্থ ও নিরাপদ থাকুন।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, আজ 17 নভেম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছে। বাংলাদেশের শিরোনাম, তাদের পতাকাসহ পাকিস্তানের ফেরত পাঠানো উচিত, তথ্য প্রতিমন্ত্রী, দৈনিক কালের কণ্ঠ, ভ্যাকসিন ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা আছে, সংসদে প্রধানমন্ত্রী, দৈনিক প্রথম আলো, অতিরিক্ত ভাড়া আদায়, ঢাকা আরিচা মহাসড়কে ভোক্তা অধিদপ্তরের অভিযান, দৈনিক যুগান্তর, অসুস্থ খালেদা জিয়ার বিকৃত ছবি ছড়িয়ে বিভ্রান্তি করা হচ্ছে, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ই কমার্সে প্রতারণার শিকার গ্রাহকরা প্রতিকার পাচ্ছে না, জিএম কাদের, দৈনিক সমকাল, রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারকে কড়া বার্তা পাঠাবে ইন্দোনেশিয়া, দৈনিক নয়া দিগন্ত। এবার ভারতের শিরোনাম, মানসিকভাবে তিনি নেই বিজেপিতে, শুভেন্দুর থাকা নিয়েও সংশয় রয়েছে প্রবীরের মনে, দৈনিক আনন্দবাজার পত্রিকা, কলকাতার মেয়র পদপ্রার্থী বাবুল জানন আজকাল পত্রিকাকে ফোনে কি বললেন দেবাংশু ভট্টাচার্য, পাঁচতারা হোটেলে বসে কৃষকদের গালমন্দ নয়, দিল্লি দূষণ প্রসঙ্গে মন্তব্য সুপ্রিম কোর্টের। শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো শিরোনামের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের টিকা উৎপাদনের জন্য ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের আছে। আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। চলতি সংসদে টাঙ্গাইল সাত আসনের সাংসদ মোহাম্মদ একাব্বর হোসেনের মৃত্যুতে সংসদের রীতি অনুযায়ী শোক প্রস্তাব গ্রহণের পর সংসদে আজকের বৈঠক মুলতবি করা হয়। তবে প্রধানমন্ত্রী সহ অন্য মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়। আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মহামারী করোনার প্রাদুর্ভাবের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশ টিকা আবিষ্কার ও উৎপাদনের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। বর্তমান বিশ্ব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে টিকা নিয়ে অধিকতর গবেষণা ও উৎপাদনের প্রয়োজনীয়তা আরও বেশি অনুভূত হচ্ছে। মহামারী করোনা ভাইরাস সহ বিভিন্ন ভাইরাস প্রতিরোধে টিকা উৎপাদনের লক্ষ্যে দেশে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং টিকা নীতিমালা প্রণয়নের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। দৈনিক কালেকণ্ঠে শিরোনামের খবরে বলা হয়েছে, তাদের পতাকাসহ পাকিস্তানে ফেরত পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান বলেন, অনুশীলনের সময় পাকিস্তানের ক্রিকেটাররা তাদের জাতীয় পতাকা উত্তোলন করেছে, এটা কোনো অবস্থায় মেনে না যায় না, এটা আমি কোনোভাবেই সমর্থন করি না। ডাক্তার মুরাদ বলেন, আমি মনে করি তাদের পতাকা সহ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত। পাকিস্তানিদের পতাকায় আমাদের চেতনা ও হৃদয় রক্তক্ষরণ হয়। পতাকা লাগিয়ে কিসের অনুশীলন? নাটক সিনেমা ভণ্ডামি করতে দেওয়া উচিত নয়। এদিকে বাংলাদেশ সফরে আসা পাকিস্তান জাতীয় ক্রিকেট দল আজও নেটের চারদিকে পাকিস্তানের জাতীয় পতাকা টানে অনুশীলন করেছে। এর আগে সোমবার প্রথম দিনের অনুশীলনেও জাতীয় পতাকা টানাতে দেখা গেছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিকৃত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বুধবার গণমাধ্যমের কাছে এ অভিযোগ তুলে ধরেন চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। অভিযোগ করে শায়রুল কবির বলেন, গণতন্ত্রের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী এ মুহূর্তে গুরুতর অসুস্থ, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দিচ্ছেন তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা, পরিবার ও দলের পক্ষ থেকেও বলা হচ্ছে। তিনি হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিকোণে। একটি কোচকরি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাডামের একটি বিকৃত ছবি দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এ অবস্থায় দেশনেত্রীর বিকৃত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা অন্যায়। দৈনিক সমকাল পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, দেশের বেশ কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার শিকার লাখো গ্রাহককে অর্থ ফেরত দিতে সরকারের কোনো উদ্যোগ দৃশ্যমান হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। জি এম কাদের বলেন, ই কমার্স প্রতিষ্ঠানগুলোর ধারাবাহিক প্রতারণার শিকার লাখ লাখ গ্রাহক প্রতিকার পাচ্ছে না। স্বল্প আয়ের মানুষরা প্রতারিত হয়ে ফিরে পাচ্ছে না তাদের মূলধন, আবার বন্ধ হচ্ছে না ই কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার ফাঁদ। প্রতারিতদের অর্থ ফেরত পেতে সরকারের কোনো উদ্যোগ আছে বলে দৃশ্যমান হচ্ছে না। দৈনিক নয়া দিগন্তের শিরোনামের খবরে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে অমীমাংসিত রোহিঙ্গা সংকট নিরসনে পদক্ষেপ নিতে মিয়ানমারকে কড়া বার্তা দিতে যাচ্ছে ইন্দোনেশিয়া। বুধবার ঢাকায় সফররত ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রত্ন মারসুদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে একথা জানিয়েছেন। এ সময় মারসুদি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে আমরা মিয়ানমারকে একটি কড়া বার্তা দেব। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এসরান করিম সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় শেখ হাসিনা বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের আশ্রয় দেওয়ার পর তিন বছর পার হয়ে গেছে। বাংলাদেশ ক্ষতিপূরণের জন্য অপেক্ষা করে যাচ্ছে, কারণ বর্তমানে এটি বাংলাদেশের জন্য একটি বড় বোঝাই পরিণত হয়েছে। এবার ভারতের বিস্তারিত খবর। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, তৃণমূল মুখপত্রের উত্তর সম্পাদকীয়তে বুধবার প্রকাশিত হয়েছে উত্তরপাড়ার বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের নিবন্ধ, সঙ্গে জোরাল হয়েছে তার দল ছাড়ার জল্পনা। সেই জল্পনায় অবসান ঘটাতে কন্যাগড়ের অফিসে সাংবাদিক বৈঠক করলেন প্রবীর। সেখানে মানসিকভাবে তিনি বিজেপিতে নেই বলে জানিয়েছেন, যদিও বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেননি তিনি। ভোটের সময় থেকে তৃণমূলের বিভিন্ন নেতার সঙ্গে তার যোগাযোগ ছিল বলে দাবি প্রবীরের, কিন্তু এখনই তিনি যোগ দিচ্ছেন না। তৃণমূলে। এমনকি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কতদিন টিকতে পারবেন তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন পরাজিত এই বিজেপি প্রার্থী। বুধবারের সাংবাদিক বৈঠকের প্রথমেই তার দিকে প্রশ্ন ধেয়ে এসেছিল কবে বিজেপি ছাড়ছেন। সরাসরি জবাব না দিয়ে তিনি বলেছেন, বিজেপিতে কোথায় কিভাবে আছি নিজে জানি না। কলকাতার মেয়র পদপ্রার্থী বাবুল দৈনিক আজকালকে ফোনে কি বলেন দেবাংশু ভট্টাচার্য? কলকাতার পৌরসভার পরবর্তী মেয়র কে হবেন তা নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছে। এটা ঘটনা দলের এক ব্যক্তি এক পদ নীতি অনুযায়ী ফিরাদ হাকিমের মেয়র হওয়ার সম্ভাবনা কম। আচমকাই হাওয়ায় ঘুরছে মেয়র পদপ্রার্থী হিসেবে নাকি বাবুল সুপ্রিয় রয়েছেন পছন্দের তালিকায়, কিন্তু এই প্রসঙ্গ উড়িয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। তিনি ফেসবুক পোস্টে বলেছেন, কলকাতার মেয়র হিসেবে অভিষেক ব্যানার্জির পছন্দ বাবুল সুপ্রিয় শীর্ষক যে সংবাদ তথা প্রতিবেদনটি গতকাল থেকে প্রকাশিত এবং প্রচারিত হচ্ছে তা সম্পূর্ণ বিভ্রান্তিকর সবর্ব মিথ্যা। উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্মিত এরূপ সংবাদ কারোর আপন মনের মাধুরীর ফসল, বাস্তবের সঙ্গে যার দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, যারা পাঁচতারা হোটেলে ঘুমায় তারা দিল্লির দূষণের জন্য কৃষকদের দায়ী করে চলেছেন। দূষণ মামলায় এমনই কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের। সে সঙ্গে শীর্ষ আদালত পরিষ্কার করে দিয়েছে, দিল্লি ও পার্শ্ববর্তী রাজ্যে দূষণের বিষয়ে কৃষকদের শাস্তি দিতে চায় না তারা, বরং তাদের বিকল্পের ব্যবস্থা করে দিয়ে সমস্যা সমাধানেই আগ্রহী শীর্ষ আদালত। প্রধান বিচারপতি এন ভি রহমানের কথায়, আমরা কৃষকদের শাস্তি দিতে চাই না, আমরা ইতিমধ্যেই কেন্দ্রকে বলেছি কৃষকদের অনুরোধ করতে যাতে অন্তত এক সপ্তাহের জন্য শস্যের নষ্ট অংশ পোড়ানো বন্ধ রাখা হয়। উল্লেখ্য, দিল্লি ও আশপাশের রাজ্যগুলোতে দূষণের মাত্রা লাগাম ছাড়া অবস্থায় পৌঁছেছে। ইতিমধ্যে অনেকেরই মতে শস্যের নষ্ট অংশগুলি পোড়ানোর জেরেই দূষণের মাত্রা এই পরিস্থিতিতে পৌঁছেছে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা সূরা মুহাম্মাদের 28 নম্বর পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এই সূরার 29 থেকে 32 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসীর শুনব। প্রথমেই এই সূরার 29 ও 30 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
আম হাসিবাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন আল লান ইউখরিজাল্লাহু আযগানাহুম ওয়ালাউ নাশাউ لأريناكهم فلعرفتهم بسيماهم ولتعرفنهم في لحن القول والله يعلم أعمالكم।
যাদের অন্তরে রোগ আছে তারা কি ভেবেছে যে আল্লাহ কখনো তাদের অন্তরের বিদ্বেষ ভাব প্রকাশ করে দেবেন না, আর আমি ইচ্ছে করলে আপনাকে তাদের পরিচয় দিতে পারি। সেক্ষেত্রে আপনি তাদের মুখ থেকে তাদেরকে চিনতে পারবেন এবং কথার ভঙ্গিতে তাদেরকে চিনতে পারবেন। আর আল্লাহ তোমাদের যাবতীয় আমল সম্পর্কে জানেন।
গত আসরে সেই সব মুনাফিকের কথা বলা হয়েছিল যারা আল্লাহর নির্দেশ পালনের পরিবর্তে নিজেদের এমন সব খেয়াল খুশির অনুসরণ করে যাতে আল্লাহ অসন্তুষ্ট হন। এই দুয়াতে তাদের আরেকটি লক্ষণের কথা উল্লেখ করে বলা হচ্ছে, তারা অন্তরে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুমিনদের সম্পর্কে বিদ্বেষ পোষণ করে। তারা মুখে ইমানের দাবি করে এবং মুমিনদের সঙ্গে ওঠা বসা করে ঠিকই, কিন্তু নিজেদের পার্থিব ও বস্তুগত স্বার্থ উদ্ধারের লক্ষ্যে গোপনে শত্রুদের সঙ্গে হাত মেলায়।
কিন্তু আল্লাহ তাআলা বলছেন, তিনি চাইলে এসব মুনাফিকের চেহারায় এমন লক্ষণ ফুটিয়ে তুলতে পারেন যা দেখে সবাই তাদেরকে চিনতে পারে। কিন্তু পার্থিব জীবনে মানুষের অন্তরের রোগ চেহারায় ফুটিয়ে তোলা আল্লাহর রীতি নয়। তবে প্রজ্ঞাবান মুমিনগণ মুনাফিকদের কথাবার্তা শুনেই তাদের অন্তরের রোগ ধরে ফেলতে পারতেন। যেমন জিহাদের ডাক আসলে এসব মানুষ হতাশার বাণী শুনিয়ে মুমিনদেরকে যুদ্ধে যাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করত, অথবা তারা শত্রুদের শক্তিমত্তাকে এতটা বড় করে তুলে ধরত যাতে মুমিনরা যুদ্ধে যেতে ভয় পান। আল্লাহ তাআলা বলছেন, তারা যেন না ভাবে তাদের অন্তরের রোগ সম্পর্কে আল্লাহ উদাসীন, বরং আল্লাহ তাদের প্রতিটি পদচারণা নখদর্পণে রেখেছেন এবং সময় মতো তাদেরকে শাস্তি দেবেন।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, আমাদেরকে আমাদের অন্তরে সম্ভাব্য নিফাকি সম্পর্কে সতর্ক থাকতে হবে। আমরা যেন একথা না ভাবি যে আমাদের অন্তরের খারাপ চিন্তা ও বদ উদ্দেশ্য চিরকাল লুকিয়ে রাখা সম্ভব হবে। দুই, হিংসা ও বিদ্বেষ হচ্ছে অন্তরে নিফাক ও কপটতা সৃষ্টি হওয়ার কারণ। আমরা যেন কোনো অবস্থায় ইমানদার ব্যক্তিদের সম্পর্কে বিদ্বেষ পোষণ না করি, কারণ এটি মুনাফিকদের চারিত্রিক ত্রুটি।
এবারে এই সূরার ৩১ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিন মিনকুম ওয়াস-সাবিরিন ওয়ানাবলুওয়া আখবারাকুম।
আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমি তোমাদের মধ্যে মুজাহিদ ও ধৈর্যশীলদেরকে জেনে নেই ও স্পষ্ট করে দেই এবং তোমাদের কার্যাবলী পরীক্ষা করি।
এই আয়াতে মুমিন ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ তাআলার একটি সুন্নত বা রীতির প্রতি ইঙ্গিত করে বলা হচ্ছে, ইমানের দাবিদারদের সংখ্যা কম নয়, কিন্তু এসব দাবিদারদের মধ্যে কারা আসল ও কারা নকল তা স্পষ্ট করার জন্য আল্লাহ তাআলা নানা ধরনের পরীক্ষার ব্যবস্থা করেন। যারা বিপদে পড়লে দীন ও ইমান পরিত্যাগ করে চলে যায়, তাদের থেকে যারা কঠিনতম দুঃসময়েও নিজেদের ইমান রক্ষা করেন তাদেরকে আলাদা করার জন্যই এ পরীক্ষা। স্বাভাবিকভাবে যারা মুনাফিক ও অন্তরে কপটতা পোষণ করে কঠিন বিপদের দিনে তাদের পক্ষে নিজেদের অন্তরের অবস্থা গোপন করে রাখা সম্ভব হয় না। এ সময়ে তারা এমন সব কাজ করে বসে যাতে তাদের প্রকৃত চেহারা উন্মোচিত হয়ে যায় এবং সবাই তাদেরকে চিনে ফেলে।
এই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হল, এক, ইমানের দাবিদাররা যেন নিজেরা তাদের ইমান পরিমাপ করতে পারে এবং অন্যরাও যাতে তাদেরকে চিনতে পারে সেজন্য আল্লাহ তাআলা এ ধরনের মানুষকে পরীক্ষা করার ব্যবস্থা রেখেছেন। দুই, বিপদ আপদ ও সংকটে ইমান রক্ষা করাই প্রকৃত ইমানের মাপকাঠি। তা না হলে সুখে শান্তিতে থাকা অবস্থায় যে কেউ ইমানদার হওয়ার দাবি করতে পারে।
এবারে এই সূরার ৩২ নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ان الذين كفروا وصدوا عن سبيل الله وشاقوا الرسول من بعد ما تبين لهم الهدى لن يضروا الله شيئا وسيحبط اعمالهم
নিশ্চয় যারা কুফরি করেছে ও মানুষকে আল্লাহর পথ থেকে নিবৃত্ত করেছে এবং নিজেদের কাছে হেদায়াত সুস্পষ্ট হওয়ার পর রাসূলের বিরোধিতা করেছে, তারা আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না, আর অচিরেই তিনি তাদের আমলসমূহ নিষ্ফল করে দেবেন।
আগের কয়েকটি আয়াতে মুনাফিকদের চরিত্র উন্মোচন করার পর এই আয়াতে একটি মূল নীতি বর্ণনা করে বলা হচ্ছে, যেসব কাফের প্রকাশ্যে নিজেদের কুফরের কথা স্বীকার করেছে এবং যেসব মুনাফিক নিজেদের কুফরের কথা গোপন রেখেছে, তাদের সবাই আল্লাহ ও তার রাসুলের ব্যাপারে অন্তরে বিদ্বেষ পোষণ করে। তাদের সামনে সত্য স্পষ্ট এবং তারা রাসুলের আনীত ধর্মকে সঠিক ও সত্য বলে উপলব্ধি করে, কিন্তু তারপরও তাদের অন্তর এই ধর্মের বিরুদ্ধে চরম বিদ্বেষে পরিপূর্ণ। তারা ভাবে তারা সুযোগ পেলেই দিন ইসলামের চরম ক্ষতি করতে এবং ইসলামের প্রচার ও প্রসার স্তব্ধ করে দিতে পারবে। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা হচ্ছে ইসলামের সমুজ্জ্বল শিখা দিকবিদিক ছড়িয়ে পড়ুক এবং কুফর ও নিফাক ধ্বংস হয়ে যাক।
এই আয়াত থেকে আমরা যেসব বিষয়ে শিখতে পারি তার কয়েকটি হচ্ছে, এক, সত্যের বিরুদ্ধে অবস্থান গ্রহণ এবং আল্লাহর নির্দেশের বিরুদ্ধ চারণের অনিবার্য পরিণতি ধ্বংস। দুই, কাফির ও মুশরিকদের ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্র সফল হয় না, বরং আল্লাহর পাঠানো ধর্ম ইসলাম দিনকে দিন সমৃদ্ধি লাভ করে। তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل محمد
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। আগামী 50 বছরে ইরানকে বিশ্বের জ্ঞান বিজ্ঞানের উৎস হিসেবে গড়ে তুলতে ইরানের সর্বোচ্চ নেতার আহ্বান। বাংলাদেশের নবগঠিত গণ অধিকার পরিষদের নেতা ডক্টর রেজা কিবরিয়া এবং নুরুল হক নূরের উপর হামলা, পাল্টাপাল্টি অভিযোগ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের এনকাউন্টারে নিহত দের লাশ হস্তান্তরের দাবি, তদন্ত চান মেহবুবা মুফতি। রাশিয়ার মধ্যস্থতায় পূর্ব সীমান্তে যুদ্ধবিরতি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে আর্মেনিয়া। শান্ত থাকার আহ্বান ইরানের। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের ফ্যাক্স নাম্বার হচ্ছে 0098212205373। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। ¶¶